ধন্যবাদ তাহেরা কিবরিয়া। সালতাম আমি সমাপ্ত প্রায় 2017, যেমনটি কিনা তাহেরা কিবরিয়া বললেন। এটাই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। শুরু করছি হ্যালো ওয়াশিংটন সকলকে শুভেচ্ছা জানিয়ে, আগাম শুভেচ্ছা নববর্ষের। আজকের অনুষ্ঠানে অতিথি উত্তরদাতাদের প্যানেলে রয়েছেন ঢাকা থেকে গবেষণা সংস্থা ঢাকা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটির গবেষক অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন, নতুন দিল্লি থেকে রয়েছেন দ্য টেলিগ্রাফ পত্রিকার নতুন দিল্লি ব্যুরো চিফ জয়ন্ত রায়চৌধুরী, এবং নিউ ইয়র্ক থেকে অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ফ্রিল্যান্স সাংবাদিক ভাষ্যকার বিশ্লেষক সৈয়দ মোহাম্মদুল্লাহ। অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ, অনুষ্ঠানের শ্রোতাদের বা উত্তরদাতাদের মন্তব্য বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায় দায়িত্ব বর্তাবে না। ধন্যবাদ। এখন তাহলে শুরু করছি, সরাসরি চলে যাচ্ছি আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনে। একই প্রশ্ন বা মন্তব্য নিয়ে প্রত্যেক অতিথি উত্তরদাতার কাছে যাওয়া সম্ভব নাও হতে পারে। প্রশ্নকর্তারা প্রশ্ন বা মন্তব্য সংক্ষিপ্ত করবেন, দয়া করে উত্তরদাতারও বক্তব্য দীর্ঘ না করলে বাধিত হব। আর ভালো কথা, এই অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানুশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোন দেশ, কাল, সমাজ, পাত্র বা ঘটনার প্রতি অঙ্গুলি নির্দেশ নয়, বুদ্ধিদীপ্ত আলোচনায় কাম্য আমাদের। এখন তাহলে শুরু করছি, প্রথমেই যাচ্ছি নিউ ইয়র্কে সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে আজকের অনুষ্ঠানের প্রারম্ভিক মন্তব্য শোনার জন্য। সৈয়দ মোহাম্মদুল্লাহ,
ধন্যবাদ এবং শুভেচ্ছা নববর্ষের, আগাম শুভেচ্ছা আপনাদের সকলের প্রতি, ভয়েস অব আমেরিকার এবং সকল শ্রোতার প্রতি। হ্যাঁ, একটা বছর তো প্রায় শেষ হয়ে গেল। এই বছর শুরু হয়েছিল বলতে গেলে যুক্তরাষ্ট্রের দিক থেকে বিবেচনা করলে, প্রেসিডেন্ট ওবামার স্থলে অভিষিক্ত হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং এটা ভারতের মতো, যেমন কংগ্রেসের বদলে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার, তেমনি ভাবে একটা প্রায় ভূমিকম্পের প্রমাণ, পরিবর্তনের মতো বিপুল পরিবর্তন, দর্শন থেকে, দৃষ্টিভঙ্গি থেকে, দলের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে, সকল ক্ষেত্রে, ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি দুয়ের ভিতরে আদর্শগত নীতিগত ব্যাপক পার্থক্য আছে, বিশেষ করে দেশীয় নীতির ক্ষেত্রে, আন্তর্জাতিক নীতির ক্ষেত্রে। সেই দিক থেকে শুরু করে অর্থনীতি, সমাজ, সবকিছু, ইমিগ্রেশন, নানা ক্ষেত্রে একবার বিপুল পরিবর্তনের আভাস নিয়ে, প্রতিজ্ঞা নিয়ে নতুন প্রেসিডেন্ট ক্ষমতাসীন হয়েছেন। এবং তার এই দেশের পার্লামেন্ট, যাকে কংগ্রেস বলা হয়, তার উভয় পরিষদে তার দল রিপাবলিকান পার্টির সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা একের পর এক পরিবর্তন আনছেন। সর্বশেষ পরিবর্তন হচ্ছে গত 3-4 দশকের ভিতরে সবচেয়ে ব্যাপক পরিবর্তন তারা ঘটিয়েছেন দেশের কর নীতিতে, যেখানে বিপুল রেয়াত দেওয়া হয়েছে ধনিক শ্রেণীকে। তো যাই হোক, সমস্ত বিশ্লেষণে পরবর্তীতে আসবে। এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে। আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন হয়েছে বিশ্বব্যাপী, এবং ব্রিটেনে মে সরকার খুব ন্যূনতম সংখ্যাগরিষ্ঠত্ব নিয়ে ক্ষমতায় আছেন। জার্মানিতে সিরিয়া থেকে বিপুল সংখ্যক ইমিগ্রেন্টকে শরণার্থীকে আশ্রয় দেওয়ার কারণে সেখানকার অ্যাঙ্গেলা মার্কেল সরকার নতুন নির্বাচনে বিপুলভাবে আসন হারিয়েছেন, যদিও তারা এখনো প্রথম প্রধান দল। মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেট, যেটা আনুষ্ঠানিকভাবে সিরিয়া এবং ইরাকে, সেগুলো দুটোকে তাদের এলাকাগুলোকে মুক্ত করা হয়েছে, দাতৃত্বকে বলা হচ্ছে। কিন্তু এই সংস্থাটিকে বা এই গোষ্ঠীকে শেষ করতে পারা গেছে এমন কোন কথা কেউ দাবি করছেন না। বিশ্বের অন্যান্য স্থানেও নানা পরিবর্তন হচ্ছে। ভারতে দুটো নির্বাচনে বিজেপি আবার দুটি স্টেটে ক্ষমতা ধরে রাখতে পেরেছেন। যাই হোক, তো এইসব বিস্তারিত বিশ্লেষণ আসবে বাংলাদেশ অন্যান্য ক্ষেত্রে। তো মোটামুটি পৃথিবী গত বছরের তুলনায়, আগের বছরের তুলনায় নতুন বছরে নানা ক্ষেত্রে ব্যাপকভাবে পরিবর্তন ঘটছে বিশ্বব্যাপী।
জি, আমরা এখন বেতার তরঙ্গে ডানা মেলে উড়ে যাচ্ছি, চলে যাচ্ছি নতুন দিল্লিতে। নতুন দিল্লিতে রয়েছেন জয়ন্ত রায়চৌধুরী। জয়ন্ত রায়চৌধুরী,
নমস্কার।
নমস্কার।
আমার মনে হয় আমি বিশ্বব্যাপী বিশ্লেষণটা আগের বক্তা খুব সুন্দর করে করেছেন, সেজন্য আমি আর পূর্ণ বিশ্বের কথা বলছি না, আমি শুধু সাউথ এশিয়া এবং বিশেষ করে ভারতবর্ষ নিয়েই বলছি। আমাদের ভারতবর্ষে যেটা বিপুল বলতে পারেন যে একটা চেঞ্জ এসছে সেটা হচ্ছে প্রথমত উত্তরপ্রদেশে বিশাল ভোটে বিজেপি জয় লাভ করলো এবং যাতে যেন মনে হলো যে বিজেপি সর্বভারতীয় স্তরে অনেক এগিয়ে যাবে এবং এগিয়েও গেছে। সে বছরের শেষে দেখা গেছে 19 স্টেটে তারা রাজত্ব করছে সেন্টারের রাজত্ব করা ছাড়াও। কিন্তু একই সাথে দেখা গেল যে জিএসটি আগে ডিমনিটাইজেশন করেছিল 86% ভারতবর্ষের কারেন্সি বাই ভ্যালিউ গত বছরের নভেম্বর মাসে বিজেপি সরকার বাতিল করে দিয়েছিল এবং তার তখন মনে হয়েছিল যে সেটার যদিও লোকেরা কষ্ট পেয়েছে কিন্তু লোকেরা সেটা মেনে নিয়েছে। কিন্তু পরবর্তীকালে জুন মাসে যখন নতুন একটা কর আনলেন গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স যেটা সহজীকরণ করার একটা উদ্দেশ্য ছিল কিন্তু কারণ যেভাবে সেটা আনা হয়েছিল হয়তো সেটা কঠিন করই হয়ে বেরিয়েছিল, তাতে লোকেদের যে খুব একটা পছন্দ হলো না ডিমোনাইটাইজেশন এবং তারপরে জিএসটি, এতে হয়তো অনেক চাকরিও হয়তো নষ্ট হয়েছে, অনেক ফ্যাক্টরি হয়তো বন্ধ হতে হয়েছে, তার একটা ফল দেখা গেল গুজরাটের ইলেকশনে। গুজরাট যেটা বিজেপির গড় ছিল এবং 22 ধরে তারা রাজত্ব করে এসছে, যেখান থেকে নরেন্দ্র মোদী নিজে খোদ এসছেন, সেইখানে হঠাৎ করে বিপুল একটা মুশকিলে পড়ল বিজেপি। খুব কম ভোটে 96 সিট পেতে পারলো 180 যেখানে পুরো সংখ্যা অ্যাসেম্বলির, এবং কংগ্রেস এবং এরকম 15 এরকম কনস্টিটিউয়েন্সি ছিল যেখানে হয়তো কিছু 6 ভোট এদিক বা ওদিক হলে পরে বিজেপি হেরে গিয়ে কংগ্রেস জিতে আসতে পারত। তো এটা একটা পুরো একটা হঠাৎ করে মোড় নিয়ে নিয়েছে আর্থিক কারণের জন্যই। ভারতবর্ষে হয়তো 2018 এবং 2019 যে ইলেকশন গুলো হবে, 2018 অনেকগুলো স্টেট ইলেকশন আছে এবং 2019 জেনারেল ইলেকশন আছে, সেগুলো আরো ইন্টারেস্টিং হয়ে যাবে। ওয়ান সাইডেড ইলেকশন এটা উত্তরপ্রদেশে হয়েছিল, আদিত্যনাথ যোগী যেখানে মুখ্যমন্ত্রী হয়ে এলেন সেইটা আর হয়তো হয়ে উঠবে না। এইটা ভারতবর্ষের বলতে পারেন রাজনৈতিক পটভূমিতে একটা বিরাট বড় একটা চেঞ্জ এসেছে, সাথে সাথে সামাজিক চেঞ্জ, কারণ এতগুলো লোক হঠাৎ করে তাদের রোজগারে একটা আঘাত পড়েছে, সেই জিনিসটা সম্পূর্ণ মিলিয়ে একটা অন্য রকমের সৃষ্টি হয়েছে। যদিও ভারতবর্ষের ইকোনমিক গ্রোথ রেট এখনো খুবই ভালো সুদৃঢ়, তবুও এই যে কারণগুলোর জন্যে একটা সামাজিক বিপ্লব, হয়তো বিপ্লব বলবো না কিন্তু সামাজিক একটা একটা চেঞ্জ, একটা বদলাব যাকে বলে, সেই জিনিসটা এসছে। দেখা গেছে যে ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের কিন্তু রিলেশনশিপ কিছু বিশেষ ইম্প্রুভমেন্ট হয়নি। পাকিস্তান চায়নার সঙ্গে হাত মিলিয়ে সিপিইসি করার চেষ্টা করছে, একটা নতুন ইকোনমিক করিডোর করছে গোয়াদার থেকে তাদের সিংকিয়াং প্রভিন্স অব্দি আনার জন্যে, কিন্তু সেটা যেটাকে পাকিস্তান বলে আজাদ কাশ্মীর এবং ভারতবর্ষ বলে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, তার মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই জন্য ভারতবর্ষের তার উপরে বিশাল আপত্তি আছে। সেই আপত্তি সত্ত্বেও এই করিডোর হচ্ছে বলে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক যেটুকু খারাপ ছিল তার থেকে বোধহয় আরো একটু খারাপ হয়েছে। ওদিকে বাংলাদেশে শেখ হাসিনা সরকার এখনো ভালোই রাজত্ব চালাচ্ছে, যদিও তার অনেকগুলো অসুবিধা হয়েছে। রোহিঙ্গিয়ারা এসে, রিফিউজিরা এসে তার দেশে এসে প্রায় 600,000 উপরে সংখ্যা এসছে, যেটা একটা নিজের মধ্যে একটা টেনশন ক্রিয়েট করেছে আসিয়ানের মধ্যেও এবং সার্কের মধ্যেও। কিন্তু বাংলাদেশকে আমাদের বাহবা দিতে হবে যে তারা এই শরণার্থীদের জায়গা দিয়েছেন এবং তাদের দেখাশোনা করছেন। ভারতবর্ষ, আমেরিকা, তুর্কি, ইংল্যান্ড বিভিন্ন দেশ সেখানে সাহায্য নিশ্চয় করছে। ভারতবর্ষ এখন অবধি যে কটা বিদেশি দেশ সাহায্য করার চেষ্টা করছে তার মধ্যে হয়তো সবচেয়ে বেশি রসদ পাঠাতে পেরেছে, কারণ সবচেয়ে নিকটতম নেবার ভারতবর্ষই। কিন্তু অনেক আরো রসদের দরকার, আরো অনেক সাহায্যের দরকার। এই বাংলাদেশ চেষ্টা করছে মিয়ানমারের সঙ্গে কথাবার্তা বলে যাতে রিফিউজিদের রিপ্যাট্রিয়েট করা যায়, একটা কিছু একটা সমঝোতাও এগিয়ে এসছে, কিন্তু এখনো রিফিউজি রিপ্যাট্রিয়েশন সম্পূর্ণরূপে বা একটুও শুরু হয়নি।
বেতার তরঙ্গের পরতে পরতে, স্তরে স্তরে, বিভিন্ন পর্যায়ে কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে শ্রোতা বন্ধুদের উপস্থিতি এবং শ্রোতা বন্ধুদের সম্মানে, শ্রোতা বন্ধুদের সামনে রেখে আমাদের সবিনয় উপস্থিতি, একে উপজীব্য করেই আমাদের অনুষ্ঠান প্রচারিত হয় প্রতিদিন এবং শ্রোতারা অনুগ্রহ করে শোনেন, আমরা ধন্য সেজন্যে। আজকেও শুনছেন, শুনবেন আগামীতেও এবং ভবিষ্যতে 2018 আমাদের এই সম্পর্ক আরও নিবিড় হবে এই কামনা নিয়ে এখন আমরা আবার ওই যেমন বললাম পাখনা মেলে নতুন দিল্লি থেকে চলে যাচ্ছি ঢাকায়। সেখানে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষক, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন। জি, আপনার মন্তব্য, প্রারম্ভিক মন্তব্য।
আচ্ছা জি, প্রথমে সবাইকে আমি 2018 সাল আগত, সেটার জন্য আগাম নববর্ষ শুভেচ্ছা দিয়ে শুরু করছি।
ধন্যবাদ।
তো আমার আলোচনাটা একটু ভিন্ন হাতে যাবে, যেহেতু আমি পেশায় একজন অর্থনীতিবিদ, সুতরাং আমি মূলত বাংলাদেশের অর্থনীতির একটা মোটামুটি কয়েকটা দিক নিয়ে আলোচনা সূত্রপাত করতে পারি। প্রথমে যদি আমি দেখি যে বাংলাদেশের অর্থনীতিটা 2017 সালে কেমন গেল, তো 2017 সালটা আসলে আমরা দুটো অর্থ বছরকে পেয়েছি, জানুয়ারি থেকে জুন পর্যন্ত 2016-17 অর্থ বছরের শেষ ৬ মাস, এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা পেয়েছি 2017-18 অর্থ বছরের প্রথম ৬ মাস। তবে এই প্রথম ৬ মাস এবং পরের ৬ মাস, অর্থাৎ 2000 ক্যালেন্ডার ইয়ার যদি ধরি, 2017 সালের সামগ্রিক অর্থনীতিতে মোটামুটি একই ধরনের যে ধারা, এটাতে তেমন একটা চমকপ্রদ পদক কোনো পরিবর্তন নাই। আমি যদি শুরু করি প্রথমেই প্রবৃদ্ধি দিয়ে, 2017 সালের অর্থনৈতিক প্রবৃদ্ধি আমরা এবার আরো বেশি করতে পেরেছি। আমরা যে 6% মধ্যে ঘুরে ফিরে থাকছিলাম, সেটা তো আমরা কাটিয়েছি গত বছরে, এবং এই 2016-17 অর্থ বছরে, যেটা কিনা জুন পর্যন্ত যেটার মেয়াদকাল, সেটার আমরা তথ্য পেয়েছি, সেটা হচ্ছে যে 7.28% প্রবৃদ্ধি, যেটা কিনা অত্যন্ত ভালো একটা প্রবৃদ্ধি। কারণ আমাদের এক সময়ে দক্ষিণ সাউথ এশিয়ার মধ্যে ভারত এবং অন্যদিকে চীনে এই ধরনের উচ্চ প্রবৃদ্ধির আমরা দেখেছি, সেটা কিন্তু অন্যান্য দেশে তেমন নেই। বাংলাদেশই একমাত্র স্বল্পোন্নত দেশ, অর্থাৎ লিস্ট ডেভেলপ কান্ট্রিজ এর মধ্যে কিন্তু অত্যন্ত দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছে, এটা একটা ভালো দিক। আরেকটা হচ্ছে যে মূল্যস্ফীতিটাকে আমরা মোটামুটি ভাবে আয়ত্তের মধ্যে রাখতে পেরেছি, গড়ে 5.5% মধ্যে। যদিও আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি যে খাদ্য মূল্যস্ফীতি একটু বাড়ছে, কারণ খাদ্যের আমাদের, আমরা দেখেছি যে এই বছরে বন্যা হয়েছে, সেটার কারণে আমাদের ফসল নষ্ট হওয়ার কারণে আমাদেরকে খাদ্য আমদানি করতে হয়েছে, এবং সেটার একটা চাপ পড়ছে এখন। এবং সামষ্টিক অর্থনীতির যে একটা স্থিতিশীলতা, সেটাও আমরা বজায় রাখতে পেরেছি, কারণ আমাদের যে বাজেট ঘাটতি থাকে, সেটার বাজেট ঘাটতিটা আমরা প্রতি বছরই, প্রতি অর্থ বছরই সেটার মধ্যেই থাকি। এই সমস্ত দিকগুলো হচ্ছে শক্তির পরিচয় বাংলাদেশের অর্থনীতি। কিন্তু আবার অন্যদিকে অনেকগুলো চ্যালেঞ্জও আমরা লক্ষ্য করেছি। এই যে আমরা প্রবৃদ্ধি অর্জন করছি, সেটার প্রতিফলন কোথায় হচ্ছে? সেটার প্রতিফলন কিন্তু আমরা কর্মসংস্থানে দেখতে পাচ্ছি না। এখনো আমাদের শ্রমবাজারে প্রতি বছর 2,20,00,000 শ্রমশক্তি প্রবেশ করছে, সেই অনুযায়ী আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারছি না। আরেকটা মূল্যস্ফীতির কথা তো বলছি, যে এখন ক্রিপিং যেটা বাড়ছে খাদ্য মূল্যস্ফীতি, আরেকটা বিষয় হচ্ছে যে প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু আয় বৈষম্য আমরা কমাতে পারছি না। কিছুদিন আগে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক, অর্থাৎ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে তথ্য দিয়েছে, সেখানে আমরা দেখেছি যে 2010-এর তুলনায় 2016-তে এসে আয় বৈষম্যটা বেড়েছে। উপরের 10% হাতে যেই পরিমাণ অর্থ রয়েছে, নিচের 10% যে অর্থের সম্পদের পরিমাণটা, সেটা আগের চেয়ে কমে গেছে, এবং সেখানে আঞ্চলিক বৈষম্য রয়েছে, নারী পুরুষের মধ্যে রয়েছে এবং বিভিন্ন পেশার মধ্যে রয়েছে, অর্থাৎ কিছু মানুষের হাতে সম্পদ পুঞ্জীভূত হচ্ছে। আরেকটা হচ্ছে যে রপ্তানির ক্ষেত্রে একটা প্রবৃদ্ধি স্রোত গতি, যেটা কিনা খুবই চিন্তার বিষয়, এবং আমরা দেখেছি যে যেটা ছিল লক্ষ্যমাত্রাটা ছিল 2017 অর্থ বছর, অর্থাৎ জুন পর্যন্ত, সেটা ছিল 8%, এবং এই জুনের শেষে প্রকৃত পক্ষে আমরা করতে পেরেছি আসলে 1.7%, অর্থাৎ এখানে একটা বিরাট গ্যাপ রয়ে গেছে। এবং এটা আমরা কিভাবে, এটা আমাদের যে প্রধান যে রপ্তানি আইটেম, অর্থাৎ তৈরি পোশাক শিল্প, সেখানেই কিন্তু একটা বিরাট ধাক্কা খেয়েছে, সেটার লক্ষ্যমাত্রাটাই আমরা অনেক কম করতে পেরেছি, অর্জন করতে পেরেছি, সেটা কিন্তু মাত্র 0.2%, যেটা কিনা লক্ষ্যমাত্রা ছিল 2017 অর্থ বছরে 8.1%। এবং যেহেতু তৈরি পোশাক শিল্পই আমাদের রপ্তানির একটা গুরুত্বপূর্ণ অংশ সেখানে সেটার প্রতিঘাত এসে আমাদের এখানে লাগছে, এবং এটা কিভাবে কাটিয়ে ওঠা যাবে এটা কিন্তু যদি না কাটিয়ে উঠতে পারি আমাদের একটা বাণিজ্য ঘাটতির উপরে একটা বাণিজ্য ঘাটতির সম্ভাবনা দেখা দেবে। এবং তার পাশাপাশি আমাদের যে বৈদেশিক আয়ের আরেকটা অন্যতম উৎস অর্থাৎ রেমিটেন্স, প্রবাসীদের পাঠানো অর্থ, সেখানেও একটা কন্টিনিউয়াসলি একটা আমরা দ্রুতগতি দেখছি। এবং এখানে আরেকটা উদ্বেগের বিষয় হচ্ছে যে ক্রমশক্তি যাওয়া বাড়ছে কিন্তু আমাদের তাদের পাঠানো অর্থ পাচ্ছে না। একটা কারণ হতে পারে, হয়েছিল আমরা আগে আলোচনা করেছিলাম যে যে 2008 সালের যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এবং যেটার কিনা ধাক্কা মধ্যপ্রাচ্যে লেগেছিল, এবং আমাদের প্রবাসীরা যারা মানে শ্রমজীবী মানুষ প্রবাসী তারা কিন্তু মধ্যপ্রাচ্যে বেশি থাকে, সেখানে অর্থনৈতিক প্রতিঘাতের কারণে তাদের তাদের আয় কমে গিয়েছে কিনা সেটার একটা, কিন্তু আমরা দেখছি যে ক্রমান্বয়ে কিন্তু সেটার মানে অর্থনীতিটা গ্লোবাল অর্থনীতি আবার বাউন্স ব্যাক করছে, অর্থাৎ কিছুটা আমরা প্রবৃদ্ধি লক্ষ্য করছি এবং মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে, এবং পুরোটাই কিন্তু এই অর্থনৈতিক প্রতিঘাত দিয়ে কিন্তু ব্যাখ্যা করা যায় না। এবং আমরা অনেক বিশ্লেষণের চেষ্টা করছি যে আসলে কিভাবে অর্থটা মানে এটা মিলছে না, যেহেতু ক্রমশক্তি যাওয়া বাড়ছে কিন্তু রেমিটেন্স বাড়ছে না। একটা আরেকটা কারণ হচ্ছে যে হয়তোবা এটা ফর্মাল চ্যানেলে না এসে ইনফর্মাল চ্যানেলে অনানুষ্ঠানিক ভাবে আসছে। ইনফর্মাল চ্যানেলের মধ্যে একটা হচ্ছে যে হুন্ডি, অর্থাৎ এটা ফর্মাল চ্যানেল যেটা ব্যাংক সেখানে না এসে হুন্ডির মাধ্যমে আসছে, যেটা কিনা আমাদের এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের মধ্যে প্রতিফলিত হচ্ছে না, এটা একটা। আরেকটা হচ্ছে যে সেই টাকাটা আদৌ বাংলাদেশে আসছে কিনা, নাকি সেটা ধরেন সৌদি আরবের থেকে যারা অর্থ অর্জন করছে আমাদের প্রবাসীরা সেটা কি নিউ ইয়র্কে চলে যাচ্ছে কিনা, এবং এখানে বাংলাদেশে টাকা অন্যভাবে আসছে কিনা, এই ধরনের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে হয়তো টাকাটা ডাইভার্টেড হয়ে যাচ্ছে কিছুটা তো বটে, এটা একটা। তারপরে সবচেয়ে বড় একটা যে বিষয় হচ্ছে যে আমরা এর মধ্যে দেখেছি যে ব্যাংকিং খাতে একটা চরম নৈরাজ্য বিরাজ করছে, যেটা আমরা গত কয়েক বছর থেকে দেখেছি এবং এটা এই বছরে এসে ঘনীভূত হয়েছে। এবং দেখতে পাচ্ছি আমরা যে কুঋণের পরিমাণ বেড়েই চলেছে, ব্যাংক থেকে সেটা সরকারি হোক এবং কি ব্যক্তি খাতের থেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে ঋণ না দেবার যেন একটা সংস্কৃতি গড়ে উঠেছে, এবং যেহেতু তারা পার পেয়ে যাচ্ছে শুধুমাত্র ঋণ নয় বিভিন্ন ধরনের অনিয়মও হচ্ছে, এবং এই সমস্ত অনিয়মের কারণে যে সমস্ত শাস্তি হওয়াটা যেহেতু হচ্ছে না সেই কারণে হয়তো বা এটার প্রতি মানে টেন্ডেন্সিটা প্রবণতা বাড়ছে। এবং এর পাশাপাশি দুঃখজনক হচ্ছে যে আমরা দেখছি যে যে প্রাতিষ্ঠানিক ভাবেও কিছু আরো বেশি উৎসাহ দেওয়া হচ্ছে, যেমন ধরুন যে ব্যক্তি খাতের ব্যাংকের ক্ষেত্রে যে আগে নিয়ম ছিল যে একটা ব্যাংকের কোন পরিবার থেকে পরিচালকের সংখ্যা দুইজনের বেশি হতে পারবে না, এখানে চারজন হয়েছে, এবং পরিচালকদের মেয়াদ কর্মের মেয়াদ তাদের পরিচালক থাকার মেয়াদ সেটা বাড়ানো তিনটি মেয়াদ করা হয়েছে, অর্থাৎ 9 বছর পর্যন্ত থাকতে পারবে। তো এইগুলো আরো কি হচ্ছে যে যদি পরিচালক একই পরিবারের মধ্যে পরিচালকের সংখ্যা থাকে তাহলে কিন্তু এখানে যে প্রাতিষ্ঠানিকতাটা সেখানে চাপ পড়ে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও কিন্তু একপেশে সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনাটা থাকে, এটা হচ্ছে ব্যক্তি খাতের। আর ব্যক্তি খাতের বাইরে রাষ্ট্রীয় মালিকানাধীন যে সমস্ত ব্যাংক যেগুলো বড় বড় ব্যাংক ছিল সেখানে তো একটা চরম ঘাটতি দেখা যাচ্ছে, এবং যেটা বললাম যে ঋণ না নিয়ে ঋণ ফেরত দেওয়া এবং কুঋণের পরিমাণ বাড়ছে, যার ফলে আমরা দেখছি যে প্রতি বছরই বাজেটে এই ব্যাংকগুলোকে রিক্যাপিটালাইজেশন অর্থাৎ এই ব্যাংকগুলোতে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে পুঁজি ভরণ করার জন্য বাজেটে রাখা হয় বিপুল পরিমাণ অর্থ। আমরা বলছি যে এই ধরনের এই বিপুল পরিমাণ অর্থ, বাংলাদেশ একটি গরিব দেশ এবং বাংলাদেশে অনেক দরিদ্র রয়েছে, এবং একটু আগেই তো বললাম যে আয় বৈষম্য আছে এবং নিচু তলার নিচু মানে দরিদ্র জনগণের সংখ্যা অনেক রয়েছে, আমরা অনেক কমাতে পেরেছি দারিদ্রের হার, কিন্তু তারপরেও যে একটা বিরাট যেহেতু এটা জনবহুল দেশ এটার পরিমাণটাও বেশি সংখ্যাও, তো এই যে অর্থটা কিছু সংখ্যক ব্যক্তির প্রাইভেট গেইনের জন্য যেই অর্থটা যাচ্ছে এবং সেটা আবার রাষ্ট্রীয় কোষাগার থেকে সেই ব্যাংকগুলোকে মূলধন পুঁজি ভরণ করার জন্য দেওয়া হচ্ছে, এই অর্থটা যদি আমরা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর জন্য ব্যয় করতে পারতাম কিংবা চিকিৎসা খাতের জন্য ব্যয় করতে পারতাম কিংবা শিক্ষা খাতের জন্য ব্যয় করতে পারতাম, তাহলে কিন্তু আমরা আরো এগিয়ে যেতে পারতাম। এই অর্থটা কিন্তু একেবারেই ড্রেনের মধ্যে চলে যাচ্ছে বলা যায়, কারণ এটা দিয়ে আমরা প্রতি বছরই বাজেট থেকে পুঁজি ভরণ করা হচ্ছে কিন্তু রাষ্ট্রীয় ব্যাংকগুলোর স্বাস্থ্য কিন্তু পুনরুদ্ধার হচ্ছে না। সুতরাং এই ব্যাংকিং খাতটাই কিন্তু আমাদের অর্থনীতির একটা মূল চলক। এইটাকে যদি এখন এখন একটা এক্সট্রিম সময় এসে গিয়েছে, এইটা থেকে এটাকে যদি আমরা স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য সর্বতোভাবে চেষ্টা না করি, তাহলে এটার মধ্যে অর্থনীতিতে একটা প্রভাব পড়বে অবশ্যই। আর আরেকটি বিষয় হচ্ছে যে বিনিয়োগের বিষয়, আমরা দেখছি যে আমাদের প্রবৃদ্ধি বাড়ছে কিন্তু বিনিয়োগ কি সেভাবে বাড়ছে কিনা। হ্যাঁ, গত বছরের গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে অর্থাৎ 2017 অর্থ বছর যেটা আমরা পার করেছি এবং 2018 চলছে, আমরা দেখছি যে বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা চাঞ্চল্য দেখা গেছে। তবে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে বিনিয়োগের ক্ষেত্রে ব্যক্তি খাতের বিনিয়োগের চাইতে আমরা দেখছি যে যে রাষ্ট্রীয় যে সরকারি খাতের বিনিয়োগের প্রবৃদ্ধিটা বেশি। কিন্তু আমরা যদি একটা অর্থনীতিতে প্রাণ চাঞ্চল্য চাই, কর্মসংস্থান চাই, তাহলে কিন্তু ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়াতে হবে, কারণ আমাদের অর্থনীতির প্রায় 80% হচ্ছে ব্যক্তি খাতের এবং 20% হচ্ছে সরকারি খাতের। সুতরাং সেই ব্যক্তি খাতের বিনিয়োগটা বাড়াতে হবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ব্যক্তি খাতের বিনিয়োগটা যেটা বললাম কর্মসংস্থানের সাথে সংযুক্ত রয়েছে, এবং ব্যক্তি খাতের বিনিয়োগ তখনই বাড়বে যখন কিনা আমরা দেখব যে এখানে একটা পরিবেশ রয়েছে। পরিবেশটা শুধুমাত্র রাজনৈতিক স্থিতিশীলতা নয়, পরিবেশটা এটার পাশাপাশি রয়েছে যে অবকাঠামোগত উন্নয়ন কতটুকু হচ্ছে, আমার রাস্তাঘাট ঠিক মতো রয়েছে কিনা, গ্যাস বিদ্যুৎ এগুলো পাওয়া যাচ্ছে কিনা, সেটার উপরে কিন্তু অনেকখানি নির্ভর করছে।
আমরা
এটা আমি সংক্ষেপে বললাম, পরে আরো আলোচনা করা
যাবে। জি জি, আমরা যেমন আলোচনা করব এই সমস্ত প্রসঙ্গ আবার আসবে। আমরা একে একে আমাদের তিন অতিথি উত্তরদাতার প্রারম্ভিক মন্তব্য শুনলাম। এবার আমাদের আজকের অনুষ্ঠানের, শুধু আজকের অনুষ্ঠানের নয়, আমাদের প্রতিটি অনুষ্ঠানের, আমাদের প্রতিটি উপস্থিতির, আমাদের প্রতিটি নিবেদনের উপস্থাপনার একমাত্র প্রধান অতিথি আমাদের শ্রোতা, এবং তাদেরই একজন সোনিয়া সুইটি কল করছেন নিউ ইয়র্ক থেকে। হ্যালো।
হ্যালো, আমি নিউ ইয়র্ক থেকে সোনিয়া সুইটি বলছি। আমি সবসময় ভয়েস অফ আমেরিকা শুনি, আমার ভালো লাগে।
ধন্যবাদ।
আজকে আপনাদের এই অনুষ্ঠানটিতে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটি হচ্ছে, আমাদের বাংলাদেশে অনেক কিছুই ঘটে যাচ্ছে 2017-তে, তার মধ্যে অনেক কিছু অনেক ভালো কেটেছে, সবার জন্যই ভালো ভালো অনেক কিছু গেছে, কিন্তু তার মধ্যে আসলে কিছু ইনসিডেন্টও আছে যেগুলো হচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিয়ানমার থেকে রোহিঙ্গা বাংলাদেশে এসে আমার কাছে মনে হয় অলমোস্ট বাংলাদেশ দখলই করে ফেলছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে আমরা যুদ্ধের আশঙ্কা করছি, এটা একটা কারণ। আর আর হচ্ছে যে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করা, এই ধরনের মহাসংকটগুলো বিচলিত করে আসলে আমাদেরকে। তো এগুলো কি 2018 সালে আপনার কি মনে হয় কন্টিনিউ হতে পারে, নাকি এগুলো থেকে আমরা একটু পরিত্রাণ পাব?
জি, সোনিয়া সুইটি নিউ ইয়র্ক কন্যা। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি দীর্ঘদিন নিউ ইয়র্কে আছেন, অলমোস্ট আমরা মোটামুটি এভাবেও বলতে পারি যে আপনার অধিষ্ঠান অনেকটা নগর পিতার মতনই, তো আপনি জবাব দিন সোনিয়া সুইটিকে।
হ্যাঁ, একটা তো হচ্ছে রোহিঙ্গা, রণার্পণ যে প্রশ্ন, প্রথম রোহিঙ্গা, রোহিঙ্গা প্রায় 6.5 লাখ এসে গেছে, এদের প্রত্যাবাসনের জন্য দুদেশের মধ্যে আলোচনা হয়েছে, চুক্তি স্বাক্ষর হয়েছে, আরো কিছু মডালিটিজ এর জন্য তারা কথাবার্তা চালিয়ে যাচ্ছেন, কিন্তু প্রকৃত প্রত্যাবাসন এখনো হয়নি, একজনও এখনো ফিরে যায়নি, বরং মাঝে মধ্যে আরো কিছু আসছে, দু চার শত এইভাবে আসছে। তো প্রত্যাবাসনের ব্যাপারে দুই দেশের সব চুক্তি হওয়া সত্ত্বেও আমার গভীর সন্দেহ আছে যে দ্রুত এদেরকে ফেরত পাঠানো যাবে। এর আগে বিভিন্ন দফায় যারা এসছে, গত বছর না, তারও আগে আগে বা এবছর প্রথম দিকে ফেব্রুয়ারি থেকে যারা এসেছিল, তো তাদের ক্ষেত্রে দেখা গেছে যে যতজন আসে অল্প কিছু ফেরত যায়, ওরা নিতে চায় না, আর যারা যাবে তারাও নিরাপদ বোধ করে না ওখানে। যেই পরিমাণ এবারকার কথা ধরুন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, গ্রামের পর গ্রাম সেখানকার বর্বর সেনাবাহিনী এবং তাদের বৌদ্ধ জনগোষ্ঠীর যে বিশেষ করে মঙ্গদের একটা উগ্র গোষ্ঠী সেখানে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, হাজার হাজার নারীকে নারীকে রেপ করা হয়েছে এবং বিপুল সংখ্যক লোককে খুন করে ফেলা হয়েছে, মেরে ফেলা হয়েছে নিষ্ঠুর ভাবে। সন্তানের সামনে পিতাকে খুন করা হয়েছে, মাকে খুন করা হয়েছে, মায়ের সামনে সন্তানকে খুন করা হয়েছে, এই ধরনের অসংখ্য বর্বর ঘটনা সেখানে ঘটেছে, মানে অকল্পনীয়। সেইখানে এরা চুক্তি হলে ওদেরকে একেবারে জোর করে ধরে বেঁধে না পাঠালে অনেকে হয়তো যেতে চাইবেন না এটার দিক, কিন্তু বার্মা ওদেরকে নেওয়ার জন্য যে খুব আগ্রহী হয়েছে মিয়ানমার তাও না। তারপর আরেকটা যেটা তারা শর্ত দিয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে চমৎকারভাবে এদের নিবন্ধন করেছেন, সেনাবাহিনীকে তাতে লাগিয়েছেন বেশ সুশৃঙ্খলভাবে এবং এদেরকে পুনর্বাসনের জন্য মানে অস্থায়ীভাবে তারা যাতে থাকা খাওয়া সমস্ত পায়, চিকিৎসার ব্যবস্থা পায়, তাদের সন্তানদের স্কুল, এগুলোর জন্য যথাসাধ্য আমাদের সামর্থ্যের ভিতরে এবং আন্তর্জাতিক যে সীমিত পরিমাণ সাহায্য আছে তা নিয়ে চেষ্টা করছেন। কিন্তু ওই দেশে ফেরত পাঠানোর জন্য যে সমস্ত শর্ত তারা দিয়েছে দ্বিপাক্ষিক চুক্তিতে আন্ডারস্ট্যান্ডিং এ, তার ভিতরে একটা হচ্ছে যে তারা প্রমাণ করতে হবে যে তারা ওই দেশ থেকে এসছে। এখন তাদেরকে যখন তারা পালিয়ে এসছে, গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, খুন করছে, নির্যাতন করছে, সে সমস্ত সময়কে বার্মার সেনাবাহিনী বা সরকার এদের হাতে ডকুমেন্ট পরিচয় পত্র দিয়ে দিয়েছিল না পরিচয় পত্র এদের কারো কিছু থাকলে সেগুলো তাদেরকে আনতে দিয়েছিল, তারা প্রায় শূন্য হাতে এদেশে চলে এসছে। আর ১৯৮২ সালে তাদের সে দেশের সিটিজেনশিপ অন্যায়ভাবে হরণ করা হয়েছে। এর আগে পর্যন্ত তারা সে দেশের নাগরিক ছিল, সে দেশের পার্লামেন্টে, বিভিন্ন স্থানীয় পরিষদে, তাদের উপরে নির্যাতন আগে থেকেও চলছে কিন্তু তারপরও তখন পর্যন্ত তাদের কিছুটা প্রতিনিধিত্ব ছিল, সব কেড়ে নেওয়া হয়েছে। তাদের অনেক সময় ঘরে এসে সেনাবাহিনী বা স্থানীয় রক্ষী বাহিনী, প্রতিরক্ষা লোকজন তাদের ডকুমেন্ট ইত্যাদি সব নিয়ে গেছে, ফলে তারা প্রায় বিনা পরিচয় পত্র, তো পরিচয় পত্র তো নাই, এমনি চলে এসছে। ফলে তাদেরকে ফেরত পাঠানোর এই প্রক্রিয়াও একটা সমস্যার সৃষ্টি হতে পারে। আমার কেন যেন মনে হয় আমরা চাইব তারা ফেরত যাক এবং ফেরত যেতে হলে তাদের সেখানে নিরাপত্তার ব্যবস্থা করে ফেরত দেওয়া উচিত এবং তাতে জাতিসংঘের গ্যারান্টি থাকা উচিত এবং আন্তর্জাতিক বিশেষ করে জাতিসংঘের সেখানে মানে অন্তত কয়েক বছরের জন্য তাদের কোনো ধরনের কোনো না কোনো ধরনের একটা ব্যবস্থা থাকা উচিত যে তারা এদের নিরাপত্তা দেখবে, ব্যবস্থা করবে এবং সেখানে যাবার পরে এদের যেহেতু রোজি রোজগারের সব পথ ধ্বংস করে দেওয়া হয়েছে, বাড়িঘর সব সর্বনাশ করে দেওয়া হয়েছে, তাদের পুনর্বাসনের যথেষ্ট ব্যবস্থা করা হবে, চিকিৎসার ব্যবস্থা করা হবে, শিক্ষার ব্যবস্থা করা হবে, নিরাপত্তার ব্যবস্থা করা হবে, এই সমস্ত ব্যবস্থা আন্তর্জাতিক তত্ত্বাবধানে করে তাদেরকে ফেরত পাঠানোটা যুক্তিসঙ্গত বলে মনে করি। কিন্তু ততদিন পর্যন্ত এদের বাংলাদেশে উপস্থিতি পায় ধরে নিতে হবে এবং সেই জন্য আমাদের পাশাপাশি দুটো চেষ্টা বাংলাদেশ সরকার সম্ভবত চালিয়ে যেতে হবে। একটা হচ্ছে যতদিন বাংলাদেশে থাকবে ততদিন এদের জন্য যে ব্যয় হচ্ছে সেটা যেন জাতিসংঘ এবং অন্য আন্তর্জাতিক সংস্থা থেকে পাওয়া যায়, এক, আর ওখানে যেন দ্রুত তাদেরকে সমস্ত নিরাপত্তার সাথে পাঠিয়ে পুনর্বাসন ব্যবস্থা করা হয়। এই একটা উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ যতই দামা বাজুক না কেন আমার মনে হয় না সেখানে যুদ্ধ হবে, এই কথা কড়া কথাবার্তা হবে, ছোটখাটো স্কারমিশ হতে পারে কিন্তু যুদ্ধ সেখানে হবে না, কারণ ওই যুদ্ধের ভয়াবহ পরিণতি সম্পর্কে সকলেই ওয়াকিফাল। সে উত্তর কোরিয়ার তারা যদি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেখানে হামলা চালানো হয় বা দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে জাপানেরা মিলে, তাহলে উত্তর কোরিয়া তাদের যা বিধ্বংসী শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে দক্ষিণ কোরিয়ার রাজধানী সোল থেকে শুরু করে মানে জাপান আশেপাশের প্রতিনিধি, যুক্তরাষ্ট্রের মিত্র সকলের উপর ছোটখাটো বোমা, তাদের নানা ধরনের অ্যাটমিক বোমা কিছু কিছু আছে তাদের, সেগুলো ফেলে তাদের ব্যাপক ধ্বংস করে দিতে পারে। এক, তাদের নৌ চলাচল বাণিজ্য সেটা ক্ষতিগ্রস্ত করবে। দুই, এবং এমনকি চীনেও তাদের অনেক লোক, এইরকম অবস্থায় চীনেও ওদের অনেক লোক চলে যাবে, ফলে নানা কারণে কেউ চাইবে না ওখানে যুদ্ধ। যুক্তরাষ্ট্র যতই উচ্চকণ্ঠ হোক না কেন, যুদ্ধ সেখানে হোক, সেটা যুক্তরাষ্ট্র সম্ভবত চাইবে না। আর জেরুজালেমকে যুক্তরাষ্ট্র ইসরায়েল রাষ্ট্রের রাজধানী বলে স্বীকৃতি দেওয়া এবং সেখানে তাদের দূতাবাস স্থানান্তরের যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন, তার বিরুদ্ধে সেখানে প্রতিবাদ হচ্ছে, মুসলমান প্রধান মুসলিম প্রধান দেশগুলো সর্বত্র প্রতিবাদ হচ্ছে, এমনকি ইউরোপের সবগুলো রাষ্ট্রের বিরোধী। ফলে বিরোধিতা আছে বিশ্বব্যাপী, বিশ্বের অধিকাংশ দেশের বিরুদ্ধে জাতিসংঘে ভোটও দিয়েছে সাধারণ পরিষদে, বিরোধিতা আছে এবং এ নিয়ে সেখানে উত্তেজনা বাড়বে বলে মনে হচ্ছে, এবং সেটা প্রশমনের জন্য কিছু ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু কি ব্যবস্থা নেবে, প্রেসিডেন্ট ট্রাম্প তো স্পষ্ট হয়ে বলেছেন তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা, এবং তার সমর্থক রিপাবলিকান দলের অধিকাংশ এবং ডেমোক্রেটদের কেউ কেউ তারাও বলছেন যে এই সিদ্ধান্ত সঠিক হয়েছে। ফলে এই সিদ্ধান্ত থেকে তিনি সরে আসবেন তা মনে হয় না। যেটা তারা করতে পারেন সেটা হচ্ছে একটা ঘোষণা দেওয়া যে আমরা যেটা বলেছি সেটা তো জেরুজালেমকে, কিন্তু সেটা জেরুজালেম পুরোটা এটা আমরা বলিনি, পূর্ব জেরুজালেম প্যালেস্টাইন রাষ্ট্রের রাজধানী হবে, এটাতে তো আমাদের কোনো আপত্তি নেই। একটা ঘোষণা দিলে সম্ভবত উত্তেজনা অনেকটাই প্রশমন হবে, সেরকম হবে কিনা এ সম্পর্কে আমার সন্দেহ।
জি, আপনারা এই অনুষ্ঠান শুনছেন, এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
আমরা এবার চলে যাচ্ছি ভারতে মুর্শিদাবাদে, রানীনগর মুর্শিদাবাদ থেকে কল করছেন জিয়াউর রহমান। হ্যালো, হ্যালো,
আসসালাম আলাইকুম।
জি, আসসালাম আলাইকুম।
আমি জিয়াউর রহমান বলছি।
জি জি,
রানীনগর মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে।
জি,
তো 2017 সাল সমাপ্তির পথে প্রায় শেষ হয়ে এলো। 2017 সালে আমরা বিশ্বজুড়ে বেশ অনেক কিছু ঘটনাই দেখতে পেলাম। প্রথমত বিশ্বের প্রধান শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রপতি পেয়েছি আমরা। এছাড়া এই বছরে আরো বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলোতে, বিশেষত মায়ানমারে রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে, বা ভারতেও বিভিন্ন ঘটনা দেখতে পেয়েছি, যেখানে আমরা দেখছি যে গঠনমূলক থেকে পুরো বিশ্বজুড়ে একটা ধ্বংসাত্মক চিন্তা ভাবনা যেন মাথাচাড়া দিচ্ছে। বিভিন্ন ক্ষেত্রেই সুযোগ সন্ধানী একটা মনোভাব সবার মধ্যে, বিশেষত সমস্ত জাতির মধ্যেই যেন লক্ষ্য করা যাচ্ছে। তো এই যে একটা বছর শেষ করলাম, তার প্রাপ্তি কি আমরা আবার পরের বছরে নিয়ে যাব? পরের বছরগুলো কি, বা নতুন যে বছর আসছে সেগুলোতেও কি এরই একটা ধারাবাহিকতা আমরা লক্ষ্য করবো, নাকি আবার একটা গঠনমূলক চিন্তা ভাবনা, গঠনমূলক দৃষ্টিভঙ্গি আমরা বিশ্বের বিভিন্ন দেশগুলোর কাছ থেকে দেখতে পাবো বলে মনে হয়? ধন্যবাদ।
জি, ধন্যবাদ। আমাদের ঘড়ির কাঁটা খুব দ্রুত ঘুরছে, সময় খুব বেশি নাই। জয়ন্তবাবু, খুব সংক্ষেপে মন্তব্য করবেন জিয়াউর রহমানের মন্তব্য সম্পর্কে।
উনি ঠিকই বলেছেন যে একটা দেখা যাচ্ছে একটা একটা উন্মাদনা সারা পৃথিবী জুড়ে বাড়ছে, সেটা আপনি রিলিজিয়াস বাইগট্রি বলুন বা অন্য কোনো ভাবে বলুন, এটা উন্মাদনা নিশ্চয়ই বাড়ছে। এটা একটা আমি দেখেছি একটা সাইক্লিক্যাল একটা বলতে পারেন একরকম ভাবে, ইতিহাস যদি আপনি দেখেন তো একটা সাইকেল চলে, এরকম উন্মাদনা বাড়ে, আবার বলতে পারেন যে অন্য রকমের উন্মাদনা আসে যেটা একটাকে হারিয়ে দেয় এবং লোকেরা আবার সচেতন হয়ে যায়, তাদের মনুষ্যত্ব ব্যাপারে আরো সচেতন হয়ে যায় এবং তারা ফেরত নিজেদের রাস্তায় আসে। আশা করা যাচ্ছে 2018 আমাদের পৃথিবী আরো একটু শান্ত হবে, হয়তো আস্তে আস্তে যে আগুনগুলো জ্বলেছিল 2017 সেগুলো আস্তে আস্তে স্থির হবে, সেগুলো হয়তো কমে যাবে বা সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। জেরুজালেমের ব্যাপারে আমার মনে হয় এই জিনিসটা উত্তেজনার সাময়িক, এখনকার মতন আমেরিকা একটা অ্যানাউন্সমেন্ট করেছে বলে সেই জন্য কিছুটা মধ্য এশিয়া উত্তেজনা হয়েছে, কিন্তু মধ্য এশিয়ার মধ্যেও আপনি যদি দেখেন সবাই একমত নয়, বিভিন্ন রকমের মত আছে এই ব্যাপারে, সেই জন্য আমার মনে হয় না এটা খুব বেশি দিন চলবে এটা নিয়ে উত্তেজনা। রোহিঙ্গিয়ার প্রবলেমটা আরো একটু দীর্ঘস্থায়ী হয়তো হবে। রোহিঙ্গিয়া রাতারাত মারমা মিয়ানমার যাই বলেন, রাতারাত সবকটা রোহিঙ্গিয়া 6 লাখ 6.5 লাখ রোহিঙ্গিয়াকে ফেরত নেবে না, আস্তে আস্তে নেবে। এবং যেরকম আমার নিউ ইয়র্কের বন্ধু বললেন যে তারা হয়তো সেই যে তাদের যে আইডেন্টিফিকেশন করার যে প্রক্রিয়াটা, যেটা আগেও দেখা গেছে বাংলাদেশের সঙ্গে আগেও কিছু রিফিউজিরা ফেরত নিয়েছিল, তখনও তারা খুব স্লোলি এটা করেছিল এবং সেটা অনেকক্ষণ সময় লাগে। তো সেটা হয়তো রাতারাত হবে না, কয়েক বছর ধরে বাংলাদেশকে এটাকে পোষাতে হবে। আনফর্চুনেটলি বেশিরভাগ দেশ তারা মুখে রোহিঙ্গিয়াদের সম্বন্ধে এবং রোহিঙ্গিয়াদের সমর্থন দিয়ে এসছেন, কিন্তু ঝামেলাটা বাংলাদেশকেই নিতে হচ্ছে। বললাম আমি কিছুক্ষণ আগেও যে ভারতবর্ষ সবচেয়ে বেশি হয়তো টাকা বলুন বা সাহায্য বলুন পাঠিয়েছে, এটা কিন্তু উচিত নয়। সবচেয়ে বেশি পাঠানো উচিত ওআইসি, তারা কিন্তু কথা অনেক বলেছেন, তারা কিন্তু কিছুই সেরকম রসদ পাঠাতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট পাঠিয়েছে দূরে থাকা সত্ত্বেও, ইউনাইটেড নেশনস এর তরফ থেকে রিলিফ গেছে, কিন্তু সেটা আমি বলবো তৃতীয় কি চতুর্থ নম্বরে। তো এইরকম ক্ষেত্রে টার্কি যে যে নেতৃত্ব নিতে চাইছে মধ্য এশিয়ার, তারাও কিন্তু সেরকম কিছু বিশেষ কাজ করে উঠতে পারেনি। প্রাইম মিনিস্টারকে পাঠিয়েছিলেন রোহিঙ্গিয়া ক্যাম্পে, কিন্তু যদি আপনি দেখেন যে টার্কি কতটুকু টাকা বা কতটুকু সাহায্য পাঠিয়েছে সেটা কিন্তু খুব কম। বাংলাদেশ যত খুব ফাস্ট গ্রো করছে ইকোনমিক্যালি, কিন্তু বাংলাদেশ এখনো বড়লোক দেশ নয়, এখনো একটা লেস ডেভেলপিং কান্ট্রি, তার পক্ষে এত বড় বোঝা নেওয়া খুব সহজ নয়। উচিত আসিয়ান দেশের, সাউথ এশিয়ার অন্য দেশের এবং ওআইসির অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজদের সাহায্য করার এই ব্যাপারে, সেই সাহায্যটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আশা করি 2018-তে সেই সাহায্যটা আসবে।
জি, কল করছেন বরিশাল বাংলাদেশ থেকে শাহানা নাসির। হ্যালো,
আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে শাহানা নাসির বলছি। আজ যে নতুন, কাল সে পুরনো, নতুনকে জায়গা করে দিতে পুরাতনকে অপসারিত হতে হয় কালের গহ্বরে। নতুনের সাথে আসে নতুন আশা, নতুন নতুন পরিকল্পনা। 2017 প্রায় শেষ হয়ে এসছে, আর আশায় যদি আমরা পিছনের দিকে তাকাই তবে দেখতে পাই বাংলাদেশের উপর এসেছে রোহিঙ্গা সমস্যা, যা বাংলাদেশের সমস্যা না হওয়া সত্ত্বেও বাংলাদেশকে এর সাথে জড়িত হয়ে পড়তে হয়েছে সম্পূর্ণভাবে মানবতার কারণে। এবং সারা বিশ্বের যদি দিকে যদি তাকাই দেখতে পাই আমরা আমেরিকাতে মিউজিক ফেস্টিভ্যালে শুট আউট, প্রিন্স হ্যারি এঙ্গেজড হলেন, এটাও একটা সুখবর। আবার মুগাবে অপসারণ এবং ব্রেক্সিট, ব্রিটিশ রাজ্য বেরিয়ে আসলো ইউরোপিয়ান মার্কেট থেকে সেটা, এবং আরো কিছু হচ্ছে সৌদি আরেবিয়া যে কাতারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করলো, এটাও একটা বড় উল্লেখযোগ্য ঘটনা। এবং সবকিছু নিয়ে অনেক চাঞ্চল্যকর ঘটনাই ঘটে গেছে 2017-তে, এবং আমরা আশা করব আগামী বছর যেন আরো সুখবর বয়ে আনতে পারে আমাদের সকলের জন্য, এই আশায় রইল। ধন্যবাদ।
জি ধন্যবাদ ডক্টর ফাহমিদা খাতুন। জি
জি, আমি একটা শুধু বিষয়টা পিক করতে চাই, সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। আমরা একটা গবেষণা করেছিলাম সেটা পলিসি ডায়ালগ থেকে, এবং তখন সেই সূত্রে কক্সবাজারের বিভিন্ন যে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সুযোগ হয়েছিল, এবং আমরা সেখানে 4 দিন থেকে রোহিঙ্গাদের সাথে স্থানীয় জনগণ, স্থানীয় প্রশাসন, বাংলাদেশ আর্মি, পুলিশ ইত্যাদি সবার সাথে, ডিস্ট্রিক্ট কমিশনার, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। এবং রোহিঙ্গাদের সাথে যেটা বললাম, তাদের সাথে কথা বলার পরে আমাদের কাছে মনে হয়েছে কথা বলার সময় তারা তারা পরিষ্কার ভাবে বলেছে যে যতদিন পর্যন্ত সেখানে থাকার পরিস্থিতি, অর্থাৎ রাখাইনের থাকার মতো পরিস্থিতি না হয় তারা যাবে না, তারা বাংলাদেশেই থাকতে চায় এবং তারা ফেরত যেতে নিরাপদ বোধ করে না। এবং আমরা দেখছি এখনো সেখানে নিরাপদ ব্যবস্থা, তাদের ফেরত যাবার মতো নিরাপদ ব্যবস্থা তৈরি হয়নি। আরেকটা বিষয়, যে চুক্তিটা হয়েছে সেই চুক্তিটার বাস্তবায়ন আসলে অনেক সময়ের ব্যাপার, বিলম্বিত হবে, কারণ চুক্তিটার প্রকৃতিটা এমন, সেটার ভিতরে আমি যেতে চাই না, আমার সেটা যোগ্যতাও নেই, কারণ আমি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে আমার তত তেমন জ্ঞান নেই। কিন্তু আমি যেটা মানে আমার বুদ্ধিতে যেটুকু আমি পড়লাম সেটা থেকে এবং আলোচনার মাধ্যমে আমি দেখতে বুঝতে পারছি যে সেখানে আসলে বহু বছর লাগবে। আরেকটা বিষয় হচ্ছে যে সাহায্যের বিষয়টা, আপনারা জানেন যে জেনিভা প্লেজ যেটা হলো সেপ্টেম্বর মাসের দিকে, তখন যে প্লেজটা দেওয়া হয়েছিল জাতিসংঘ থেকে, সেখানে কিন্তু যতটুকু প্রয়োজন তার চাইতে বিশ্বের দেশগুলো কম প্রতিজ্ঞা করেছে, সেখানে একটা ঘাটতি রয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে যে সবসময় বিশ্বের সব দেশে যখন এই ধরনের শরণার্থী বিষয় কিংবা এই ধরনের সংকট দেখা দেয়, তখন কিন্তু প্রথম দিকে আন্তর্জাতিক দাতা সংস্থা কিংবা দেশগুলোর যে ধরনের একটা এক ধরনের সেন্সিটিভিটি থাকে, একদম এক ধরনের এনথুজিয়াজম থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে সীমিত হয়ে যায়, এক ধরনের ফেটিক দেখা দেয়। এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি এখন যে যত সময় যাচ্ছে আস্তে আস্তে কিন্তু সেই সাহায্যের পরিমাণটা, ফ্লোটা কমে আসবে, এবং তার মানে হচ্ছে যে সেই দায়িত্বটা এবং সেই বোঝাটা বাংলাদেশ সরকারের ঘাড়ে এসে পৌঁছাবে। এবং আমরা ইতিমধ্যেই দেখেছি যে বাংলাদেশের থেকে যে তাদের জন্য রোহিঙ্গাদের জন্য যে নতুন একটা স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে ভাসানচরে, সেখানে সেটার জন্য কিন্তু বাজেটারি অ্যালোকেশন দেওয়া হয়েছে 2,000 কোটি টাকার মতো, সেটা একটা রয়েছে। এবং সামনে আরো তাদেরকে খাওয়া পড়া, তাদের শিক্ষা, এই ধরনের কিন্তু খরচগুলি বাংলাদেশের উপরে বোঝা হয়ে আসবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয়, আরো কয়েকটা বিষয় আসলে, এই রোহিঙ্গা সমস্যাটা কিন্তু বহুমাত্রিক, একটা রয়েছে অর্থনৈতিক বিষয়, আরেকটা রয়েছে সামাজিক। সেখানে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা দেখা দিচ্ছে, বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলাগত পরিবেশ, নারীদের নিরাপত্তা বিষয়ক সেখানে, তারপরে মাদক এবং বিভিন্ন ধরনের ট্রাফিকিং এর বিষয়গুলো রয়েছে, সামাজিক সমস্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরে রয়েছে পরিবেশগত সমস্যা, সেখানে যে 4,000 একরের বেশি, 4,300 প্রায় 4,300 একরের মতো বনাঞ্চল কিন্তু কেটে ফেলা হয়েছে। তারপরে সেখানে যে ইকোসিস্টেম, সেখানে বন্য হাতি, হরিণ ইত্যাদি যে সমস্ত পশু পাখি নিরাপদে চলাচল করতো, তারা কিন্তু সেখান থেকে উচ্ছেদ হয়ে গিয়েছে। এবং অর্থাৎ পুরো যে ইকোসিস্টেম, প্রাণী বৈচিত্র্য, সেই প্রাণী বৈচিত্র্যটা বিলুপ্ত হওয়ার পথে, এবং সেটা কিন্তু একবার বিলুপ্ত হলে সেইটার বছরের পর হাজার হাজার বছর, শত শত বছর লাগে, এবং বনায়নটাও কিন্তু একদিনের বিষয় নয় ইতিমধ্যে। এবং বনকে কেন্দ্র করে এখানে আমরা অনেক সম্পদ, হাজার হাজার কোটি টাকার সম্পদ কিন্তু আমরা বিনষ্ট হতে দেখেছি, এবং সেটা পুনরুদ্ধারে বহু বছর লেগে যাবে। সুতরাং এই যে বহুমাত্রিক সমস্যাগুলো, এইগুলো কিন্তু আমাদের নিজেদের মোকাবেলা করতে হবে। সেখানে কিন্তু আন্তর্জাতিক কোনো দাতা সংস্থাও আসবে না, এবং সরকারগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন খুবই শক্তিশালী ভাবে এসেছে, আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রও সাহায্যের হাত বাড়িয়েছে, তাদের বক্তব্য কিন্তু শক্তিশালী ছিল সেখানে। কিন্তু আসলে এটা আমরা যে এইখানে যে এটা কিন্তু একটা ভূ রাজনৈতিক সমস্যা, আমরা এই অঞ্চলে, এই এত অঞ্চলে বিভিন্ন শক্তিশালী দেশগুলো যে আমরা দেখছি, আমাদের এতদিন যাদেরকে আমরা বন্ধু বলে মনে করে এসেছি এবং আমাদের সাথে অর্থনৈতিক সম্পর্ক কিন্তু উন্নত হচ্ছিল, কিন্তু তাদেরকেও আমরা একটা এমন একটা অবস্থানে যেতে দেখেছি যে মনে হয়েছে যে আমাদের একটা আশঙ্কা বোধ হয়েছে যে তারা আমাদের,
জি আমাদের হাতে একদম, জি আমাদের হাতে একদম সময় নেই। আমরা একজন শ্রোতার কাছে যাই সংক্ষিপ্ত সময়ের জন্য, নিউ ইয়র্কে রফিকুল ইসলাম অপেক্ষা করছেন। হ্যালো,
আমার নাম রফিক আহমদ, আমি নিউ ইয়র্ক।
জি রফিক আহমদ, সরি, জি জি।
2017 সাল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই, তো প্রবলেমের ব্যাপারটা আসলে আমার কাছে ওই যে ওই মিয়ানমারের যে অবস্থাটা, মিয়ানমারের অবস্থাটার জন্য একটু মর্মাহত। যেমন এই যে এই নিউ ইয়র্কে গত কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো, বা এই যে আরো মাঝখানি থাকে বা এরকম বিভিন্ন সময় যে ঘটনাগুলি ঘটছে, ওইটা ওই ঘটনাটা, সন্ত্রাসী হামলাটা আমরা অনেক মর্মাহত, বাট এইগুলার পরে মোটামুটি ভালোই। 2017 সাল 2018তে যাতে বিশ্বে শান্তি আছে, এই সন্ত্রাসী কার্যকলাপ থেকে মানুষ বিরত থাকে, বা সবার 2018 সালটা সুখী সুন্দর হোক এই কামনা করে আমি বিদায় নিচ্ছি।
জি ভাই রফিক আহমেদ, আপনার আশাবাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে হচ্ছে। এখানে আপনার মন্তব্য নিয়ে আর অতিথি উত্তরদাতাদের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। শ্রোতাদের সকলকে এবং সে সঙ্গে আজকের অতিথি উত্তরদাতা ডক্টর ফাহমিদা খাতুন, জয়ন্ত রায়চৌধুরী এবং সৈয়দ মাহমুদুল্লাহকে ধন্যবাদ জানিয়ে আমি সরকার কবির উদ্দিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।